الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় ইসলামী ভাইরা, আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের গন্তব্য কোথায়? অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। হায়াতুন নবী, আখেরি নবী, নূরানি নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ার অগণিত ফজিলত বারাকাত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এইভাবে, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ শরীফ পড়ে, আমার নবী বলতেছে যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক এই দরুদ পাঠকারীর উপর দশটি রহমত নাজিল করেন। আর যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আমার উপর দশবার দরুদ শরীফ পড়ে, আল্লাহ পাক এই দরুদ পাঠকারীর উপর একশো রহমত নাজিল করেন। আমার নবী আরো বলে এভাবে, যে ব্যক্তি আমার প্রতি একশত বার দরুদ শরীফ পড়ে, আল্লাহ পাক এই দরুদ পাঠকারীর দুই চোখের মধ্যখানে লিখে দেন, এই ব্যক্তি মুনাফিকি এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত। কাল কিয়ামতের দিন এই ব্যক্তিকে শহীদদের সাথে রাখা হবে। প্রিয় ইসলামী ভাইরা, মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, তিনটি সুসংবাদ আছে যারা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ে, আর শতবার যারা পড়ে তাদের জন্য কি সুসংবাদ? দুই চোখের মধ্যখানে লিখে দেওয়া হয় না, মুনাফিকি জাহান্নামের আগুন থেকে মুক্ত, আর কিয়ামতের দিন শহীদের সাথে এই দরুদ পাঠকারীকে উঠানো হবে। আসুন না আমরা যে যেখানে আসি, যে হালতে আসি, সর্বদা হায়াত নবী, আখেরি নবী, নূরানি নবী, রহমতুল্লিল আলামিনের উপর দরুদ শরীফ পাঠ করতে থাকি। আসুন আমরা মোহাম্মতে একবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের গন্তব্য কোথায়? আজকে মনে হয় আমাদের গন্তব্য হচ্ছে নারীদেরকে আইএমএ জাহালিয়াতের যুগের মতো পণ্য সামান বুক বিলাসের মতো ব্যবহার করা হচ্ছে। আমাদের গন্তব্য কোথায়? যেন আজকে নারীদেরকে প্রতিনিয়ত হেনস্ত অপদস্ত বিজ্ঞাপনের যেন একটা সামান বানানো হচ্ছে। ঠিক তেমনি এমন একটি যুগ ছিল যে সময় নারীদেরকে বলিও দেওয়া হতো। হ্যাঁ, এই অসহায় দুর্বল এই জাতিকে আইএমএ জাহালিয়াতের যুগে যেভাবে অত্যাচার নির্যাতন আজকেও হচ্ছে, আর এমন একটা টাইমও হয়েছে যে টাইম যখন ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরকে জয় করলেন, আর ওই মিশরের তৎকালীন গভর্নর ছিলেন হযরত সাইয়েদনা আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি দেখলেন মিশরের একটা রীতি হচ্ছে নীল নদ শুকিয়ে যেত, কমে যেত, যার কারণে নীল নদের মিশরবাসীগণ একজন সুন্দরী কুমারী নারীকে ওই নীল নদের মধ্যে বলি দিত, অর্থাৎ ওই নারীকে ওখানে রাখা হতো। নারী ওই কুমারী নারী মারা যেত, তাকে কেউ যেন তাকে গ্রাস করে নিত, যার বদলায় নীল নদের পানি আসতো। হযরত সাইয়েদনা আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, না, ইসলাম এগুলাকে অনুমতি দেয় না। একজন নারী একজন মানুষকে এভাবে বলি দেওয়া এটা ইসলামী তর তরিকার মধ্যে নাই। এখন মিশরের জনগণ, নীল নদের পাশে বসবাসকারীগণ যখন নীল নদের পানি ফুরিয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, এর কারণে ওখান থেকে অন্য স্তরে চলে যেতে শুরু করলো। হযরত সাইয়েদনা আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন কুপতা উপর আমল করার জন্য এরা ব্যস্ত, এরা বলে এটা না করলে নীল নদ শুকিয়ে যাবে, পানি আসবে না। তখন মিশরের গভর্নর আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখলেন, এই নীল নদের ঘটনা বর্ণনা করলেন, ইয়ামিল মুমিনিন, নীল নদ শুকিয়ে যাচ্ছে, পানি দিন দিন কমে যাচ্ছে, আর মানুষ নীল নদের পাশে বসবাসকারীরাও পানির অভাব যখন দেখতেছে অন্যত্র চলে যাচ্ছে, এর সমাধান দিন। তখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের যে রসম, যে কুপথা, একজন সুন্দরী কুমারী নারীকে বলি দেওয়ার কথা বললেন, তখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি লিখলেন নীল নদের কাছে। ওই চিঠির মধ্যে ছিল এটা, হে নীল নদ, যদি তুমি নিজের থেকে প্রবাহিত হও তাহলে তোমাকে আমাদের প্রয়োজন নাই, আর আল্লাহ পাকের হুকুমে যদি তুমি প্রবাহিত হও তাহলে প্রবাহিত হতে থাকো। এই ধরনের একটা কথা আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা নুকে লিখে পাঠাইলেন, বললেন এই চিঠিটা, এই কাগজটা নীল নদে রাখবা। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের যে দর্শক বৃন্দ, আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেওয়া এই চিঠি, এই নীল নদ তুমি নিজের থেকে যদি বয়ে থাকো, প্রবাহিত হয়ে থাকো, তোমার প্রয়োজন নাই, আর আল্লাহর হুকুমে যদি প্রবাহিত হও তাহলে তুমি প্রবাহিত হয়ে যাও, পানি দিয়ে ভরে যাও। ওই চিঠি, ওই কাগজ নীল নদের দরিয়ায় রাখা হয়েছে, আর কিতাবে আছে ওই দিন রাতে প্রায় 16 গজ বেশি পানি বৃদ্ধি পেয়ে গিয়েছে। 16 গজ মানে আগে যত ছিল তার চাইতে 32 হাত উঁচু পরিমাণ নীল নদে পানি বেড়ে গিয়েছে। দেখেন প্রিয় ইসলামী ভাইয়েরা, এককালে ইসলামের দ্বিতীয় খলিফা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুর্বল নারী জাতিকে বলি দেওয়া থেকে রক্ষা করার জন্য চিঠি লিখেছে নীল নদের কাছে, আর ওই নীল নদ ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিও কিভাবে পড়তে পারে এটা আল্লাহ পাক ভালো জানে। আমার বলার উদ্দেশ্য ওইদিকে নয়, আমার বলার উদ্দেশ্য আমরা কোথায় যাচ্ছি। ইসলাম এক সময় জীবন্ত কন্যাকে দাফন করা হতো, ওই সময় থেকে বাঁচিয়ে রহমতুল্লিল আলামিন ওই কন্যাকে স্ত্রী, বোন, মা মতো বড় মর্যাদা দান করেছে। অবলা অসহায় নারীদেরকে বলি দেওয়া হতো, তাদেরকে ইজ্জতের সম্মানের মুকুট পরানো হয়েছে। আজকে আমরা কোথায় যাচ্ছি, আমাদের গন্তব্য কোথায়? আমাদের নারীদেরকে, আমাদের বোনদেরকে, আমাদের মেয়েদেরকে যেন আমরা ফুতুলের মতো সাজিয়ে সাজিয়ে বিজ্ঞাপনের জন্য, ইনকামের জন্য, ব্যয়াপনার জন্য কেমন জানি আমরা তাদেরকে প্রদর্শন করে যাচ্ছি, মার্কেটে সু দিচ্ছি, মার্কেটে এদেরকে আমরা ধার করাচ্ছি। আল্লাহ বুঝার তৌফিক দান করো। বলার উদ্দেশ্য এটা, ইসলাম সম্মানের যে মুকুট দিয়েছে ওই মুকুট থেকে যেন আমরা দিন দিন কোথায় যেন লাঞ্ছিতর গভীরে ডুবে যাচ্ছি। আমাদের গন্তব্য কোথায়? নারী বুক বিলাস না, এই নারী কারো না কারো মেয়ে, এই নারী কারো না কারো স্ত্রী, এই নারী কারো না কারো মা। কিন্তু কেন জানি দেখা যাচ্ছে আজকে এই নারী সমাজের ইজ্জত দিন দিন বুলণ্ডিত হচ্ছে।
কেন?
কারণ কি? আইএমএ জালিয়াতের যুগের মধ্যে যার ঘরে একটা সন্তান হতো তাকে অবদস্থ করা হতো, কন্যা সন্তান কেন জন্ম দিয়েছ? হ্যাঁ, দাসী যাদের কোনো মূল্য ছিল না, যাদের উপর অত্যাচার নির্যাতন নিপীড়ন যা বলার কম হবে এরকম সব কিছু করা হতো। আর রহমতুল্লিল আলামিন হায়াতুন নবীর শুভ আগমনের কারণে আর সব কিছুর তবদিল করে মার মতো একটা মর্যাদা, কন্যার মতো একটা মর্যাদা, বোনের একটা মর্যাদা আজকে ইসলাম আমাদেরকে দিয়েছে। আজকে বলার উদ্দেশ্য, আজকে যেসব পুরুষ কারো না কারো মেয়ে, কারো না কারো স্ত্রী, কারো না কারো মা, নারী জাতিকে নিয়ে উল্টা সিধা কাজ করায়, তারা একটু চিন্তা করা দরকার। যদি এই ধরনের বিহেব আমার মার সাথে, আমার স্ত্রীর সাথে, আমার বোনের সাথে, আমার কন্যার সাথে যদি কেউ করত, কেউ করে, তাহলে আমার কী অবস্থা হবে? এই জন্য পুরুষ সমাজ, মহিলা সমাজ, সবাই একে অপরকে ইজ্জত দিই, সম্মান দিই, বেহায়াপনার মধ্যে না থাকি। হ্যাঁ, বেহায়াপনা মানুষের, যে কারণ যার কাছে লজ্জা নাই তার তো শরম নাই, তার তো ইমানও নাই। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক, কিতাবে আছে হযরত সাইয়েদানা সাআ বিন নাজিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমার নবীর দরবারে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি জাহিলিয়াতের যুগের সময় তখন 360 জন কন্যাকে নিজের হাতে রক্ষা করেছি, ওই কন্যার বাপগণ তাদেরকে জীবিত কবর দিত, মেরে ফেলার জন্য বিভিন্ন জায়গায় নিয়ে যেত, আমি ওই কন্যার বাপদেরকে বলতাম তোমরা এই মেয়েকে মেরো না, তাদেরকে কতল করো না, তাদেরকে হত্যা করো না, এদেরকে বিনিময়ে আমি গর্ভবতী ওলা উঁট, কাউকে দুইটি করে উঁট দিতাম, কাউকে একটি করে উঁট দিতাম, আমি আমার সম্পত্তি তাদেরকে দিয়ে ওই কন্যা সন্তানদেরকে বাঁচিয়ে রাখতাম। এভাবে 360 কন্যা সন্তানের যার আমি বাঁচিয়েছি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আমাকে কি এই কাজের কোনো প্রতিদান দান করবে? তখন আখেরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এভাবে এই কাজের প্রতিদান তো তুমি পেয়ে গিয়েছ, সেটা হচ্ছে ইসলাম গ্রহণ করার মতো তৌফিক আল্লাহ পাক তোমাকে দান করেছে, ইমানের নিয়ামত দিয়ে তোমাকে মাওলা ধন্য করেছে। বলার উদ্দেশ্য, এমন একটি টাইম ছিল কন্যা সন্তান জন্ম নিলে মা বাপ পিতা এটাকে অপছন্দ করত, তার ইজ্জতের খানি হওয়া মনে করত, যার কারণে কন্যা সন্তানকে মেরে ফেলত। আর আমার রহমতুল্লিল আলামিন নূরে মুজাসসাম নবীদের সরদার, সমস্ত জগতের কুল কায়নাতের জন্য আল্লাহ পাক যাকে রহমত হিসাবে প্রেরণ করেছে, আখেরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর ফরমান আমাদের জন্য। হ্যাঁ, কিতাবে রয়েছে, যা আবু দাউদ শরীফের মধ্যে রয়েছে, এভাবে আমার নবী বলেন, এভাবে যার মূলকথা যে ব্যক্তির কন্যা সন্তান হয় সে যেন তাকে জীবিত দাফন না করে, তাকে নিকৃষ্ট মনে না করে, আর ওই কন্যাকে নিজের ছেলে সন্তানের উপর, আজকে আছে না মেয়েকে বেশি প্রাধান্য দেয় অনেকে, অনেকে ছেলেকে প্রাধান্য দেয়, বলা হচ্ছে না ওই মেয়ের উপর সন্তান পুরুষ সন্তানকে ছেলেকে বেশি প্রাধান্য দিও না, আর যে এই ধরনের করবে ছেলেকে ছেলের হক, মেয়েকে মেয়ের হক, মেয়েকে নিকৃষ্ট মনে করবে না, তাকে জীবিত কবর দিবে না, আল্লাহ পাক এই ধরনের বাপকে, এই ধরনের ব্যক্তিকে জান্নাত দান করবে। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের চ্যানেলের দর্শক, আজকে আমাদের গন্তব্য কোথায়? আজকে কারো যদি মেয়ে হয় সে টেনশনে পড়ে যায়, লাখ টাকা লক্ষ লক্ষ টাকা লাগবে বিবাহ দিতে, তার পিছনে সারা বছর যৌতুকের মাল দেওয়া লাগে, বুতুকি দেওয়া লাগে, এত টেনশন নিবে কে? এত টেনশন মা বাপের, কারণ মেয়ে যখন জন্ম নেয় তখন এই সব টেনশন এসে যায়। আরো টেনশন কি, যখন কোনো মেয়ে কারো ঘরে বধু হয়ে যায়, এতদিন তো মা বাপ তাকে লালন পালন করছে, এখন এই বধুকে তার শ্বশুর বাড়ি অনেকে মনে করে চাকরানি, নিজের ছেলের বউকে চাকরানি মনে করে, ঘরের সমস্ত কাজের বোঝা তার মাথার উপর তুলে দেয় বান্দির মতো। আগে এরকম ছিল, দাস দাসী স্টাইল, মেয়েরা ইনকাম করতো, ও ইনকাম পুরুষটা নিয়ে নিত, মেয়েদেরকে দিত না। আজকে এমন হয়ে গেছে, অথচ আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উত্তম পবিত্র সিরাতের মধ্যে রয়েছে, মাঈশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আমার নবী নিজে মাঈশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কাজ করতেন, ঘরের কাজ করতেন, নিজের স্ত্রীকে সহযোগিতা করতেন। আজকে আমাদের সমাজ এমনও আছে, শাশুড়ি নিজের মেয়েকে বসিয়ে রাখে, ওই অপরের মেয়েকে পুত্রবধূ হিসাবে নিয়েছে, তাকে ঘরের সমস্ত কাজ তার উপর চাপিয়ে দেয়। কেন, আমরা কি সবাই মিলে করতে পারি না? আমরা কি পরিবারে আমার মেয়ে বা আমার ছেলের স্ত্রী বা আমার যে ঘরে শাশুড়ি সবাই মিলে যদি ভাগাভাগি করে একটু কাজ করে, ওই মেয়ের উপর দয়া হয় না? নববধূর উপর কি দয়া হয় না? আজকে আমি আমার মেয়েকে বসিয়ে রাখতেছি, আমার মেয়ে তো কারো না কারো ঘরের পুত্রবধূ হবে, তার উপর যদি এরকম কেউ আচরণ করে তখন এই শাশুড়ি মা আপনার দিলে কি হবে? আজকে যাদের মেয়ে হচ্ছে তারা যেন বড় দুঃখের মুসিবত আছে। এক তো মুসিবত, সন্ত্রাসী টাইপের কিছু লোক, কিছু ছেলে তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের কথাবার্তা দিয়ে কষ্ট দেয়, তারা স্কুলে যেতে পারে না, কলেজে যেতে পারে না, মাদ্রাসায় যায়, যেখানে যায় হয়তো রাস্তার মধ্যে বিভিন্ন অ্যাটাকের ভয়। দ্বিতীয়, যারা সেভ করে শাদী দেয়, শ্বশুর বাড়ির নির্যাতন, স্বামীর নির্যাতন, শাশুড়ির নির্যাতন, আরো কি, টাইমে টাইমে কুরবানির সময় গরু দাও, মোহরের সময় খাড়া দাও, আমের সিজনে আম দাও, কাঁঠালের সিজনে কাঁঠাল দাও, মানে এই একটা বড় মুসিবত আজকে যেন মহিলা জন্ম নিলে, সন্তান কন্যা জন্ম নিলে। আর আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমান কত সুন্দর, হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন এভাবে, যার তিনটি কন্যা সন্তান বা বোন, সে তাদেরকে উত্তমভাবে ভালো আদব কায়দা শিক্ষা দিয়ে বড় করে এবং তাদেরকে এই হালতে বিবাহ দেয়, আল্লাহ পাক এই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব করে দেন। কেউ বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যদি কারো কাছে দুজন থাকে তাহলে সেইও। রাবি বলতেছে, যদি কেউ বলতো একজন তাহলে আমার নবী বলতো সেইও। দেখেন, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কত ভালোবাসতেন। প্রত্যেক বাপ ঠিক আজকে এই ধরনের মেয়েদেরকে ভালোবাসে, কিন্তু এই মেয়েরা যখন শ্বশুর বাড়ি যায়, শ্বশুর বাড়িরা তাদের উপর অত্যাচার নির্যাতন করে। ইসলামের চারটা বিবাহ করা জায়েজ আছে, কোনো গুনাহ নাই যদি আপনার তৌফিক থাকে, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিয়েছে, যতক্ষণ মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিন্দা থাকবে তুমি আর বিবাহ করতে পারবা না, কারণ আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত ভালোবাসত মেয়েকে। যখন নূরাই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঘরে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসত, আমার নবী মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে চুমা দিত। হ্যাঁ, যখন আমার নবী মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যেত, তখন মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হায়াতুন নবীর হাতের মধ্যে চুমো দিত, খুব মুহাব্বত করত। আজকে যেন আমাদের গন্তব্য কই, আমরা নারী সমাজকে যেন বুকের বা সেবার বা গড়ের দাসী বা কর্মচারী বিভিন্নভাবে তাদেরকে মনে ইউজ করে যাচ্ছি। না না, তারা আমাদের জীবন সঙ্গিনী, তারা আমাদের বোন, তারা আমাদের কন্যা, তারা আমাদের মা। মায়ের দোয়া, মা রাজি তো মাওলা রাজি। কিতাবে আছে, যে নিজের স্ত্রীর জন্য উত্তম, যে পুরুষ যার আচার ব্যবহার কালচার স্ত্রী বলে ভালো, যে স্বামীর গ্যারেন্টি, কারণ স্বামীকে স্ত্রীর চাইতে বেশি কেউ চিনে না, মাও এত চিনে না, স্ত্রী যত চিনে তার স্বামীকে। আর যে স্ত্রী বলবে আমার স্বামী সত্যি সত্যি ভালো, সেই স্বামী ভালো। যে স্ত্রী বলবে আমার স্বামী নেককার, সেই স্বামী নেককার। এই জন্য নিজের মেয়েদের উপর সদা দয়ালু নজর রাখি, সবার উপর। সে কারো না কারো বোন, কারো না কারো মেয়ে, কারো না কারো মা। এই জন্য আমরা আমাদের মা বোনদের ইজ্জত হনন না করি। যারা করে তারা একবার চিন্তা করি, এ তো আমার মা হবে, এ তো আমার বোন হতে পারে, এ তো আমার কন্যা হতে পারে। প্রিয় ইসলামী ভাইরা, মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, দ্বিতীয়, আমরা সবাই নিজের মা বোনদের ইজ্জত রক্ষা করি, তাদেরকে পণ্য সামগ্রী না বানাই, তাদেরকে বিজ্ঞাপনের জন্য ফুতুল কেলার ফুতুল না বানাই, তাদেরকে উন্মুক্ত না রাখি, তাদেরকে ইসলামী বিধি বিধানের উপর জীবন পরিচালনা করাই। আর মা বোনদের কাছে অনুরোধ, নিজের মেয়েদের উপর দয়া করি, নিজের পুত্রবধূর উপর দয়া করি। কারণ আজকে আমি যদি আমার পুত্রবধূর উপর দয়া করি, তাহলে আমার মেয়ের উপর তার শ্বশুর বাড়ির আশা রাখি তারাও দয়া করবে। একে অপর, কারণ মুসলমান সবাই ভাই ভাই, মিলেমিশে থাকি, কেউ কার উপর বোঝা উঠিয়ে না দিই, কেউ কারো উপর জুলুম না করি। আগেরকার যুগে, আইএমএ জাহিলিয়াতের যুগে, মহিলাদের থেকে ডিমান্ড করতো সামান, টাকা পয়সা। আজকে ঠিক আইএমএ জাহিলিয়াতের যুগের মতো শ্বশুর শাশুড়ির পক্ষ, জামাত স্বামীর পক্ষ থেকে মেয়ের বাপ থেকে ডিমান্ড করা হয়, মেয়ে থেকে ডিমান্ড করা হয়, ফার্নিচার নিয়ে আসো, ফ্রিজ নিয়ে আসো, কুরবানির গরু নিয়ে আসো, আম কাঁঠালের মৌসুম আম কাঁঠাল নিয়ে আসো, ওটা নিয়ে আসো, সেটা নিয়ে আসো। আইএমএ জাহিলিয়াতের যুগও এই ধরনের ছিল। এই জন্য আমাদের গন্তব্য কোথায়? আইএমএ জাহিলিয়াতের যুগে দিকে, না রহমতুল্লিল আলামিনের দেওয়া তর তরিকার দিকে। কেউ কাউকে কষ্ট না দিই, কেউ কাউকে আঘাত না করি, কেউ কাউকে জুলুম না করি। স্বামী হয়েছি বলে যেমন ইচ্ছা কি তেমন করতে পারবো? কাল কিয়ামতে কি জবাব দিব? শ্বশুর শাশুড়ি হয়েছি বলে পুত্রবধূর উপর যেমন ইচ্ছা তেমন করতে পারবো? আমি পুত্রবধূ হয়েছি বলে বৃদ্ধ শ্বশুর শাশুড়ির উপর যেমন ইচ্ছা তেমন করতে পারবো? এটার অনুমতি কারো নাই। এই জন্য সবাই সবাইকে সম্মান দিই, ইজ্জত দিই, সহানুভূতিওয়ালা জীবন করি। আল্লাহ পাক আমাদের সবাইকে, মা জাতিকে, বোন জাতিকে, কন্যা জাতিকে, নারী জাতিকে সম্মান দেওয়ার এবং নারী জাতিও নিজেকে নিজে সম্মানিত রাখার তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদের সবাইকে শরীয়তের বিধি বিধানের উপর চলার তৌফিক দান করুক। আমিন বিজাইন নবিল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।